শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আজ শনিবার 5ই জানুয়ারি 2019, বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জাতিসংঘ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগে পরের সহিংস ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কার্যকর তদন্ত দাবি করে দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদানের তাগিদ দিয়েছে।
ক্যালিফোর্নিয়া থেকে আবু নাসের রাজীবের রিপোর্ট রয়েছে।
শাটডাউন বা সরকারের কাজকর্ম সাময়িকভাবে বন্ধ থাকার ফলে সারা দেশের মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল স্টেট ক্যালিফোর্নিয়াতেও এর প্রভাব পড়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আসন্ন লোকসভা নির্বাচনে গণ্ডগোলের আশঙ্কায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ প্লাস্টিক বুলেট ব্যবহারের সিদ্ধান্ত নিতে চলেছে।
প্রথমেই বিশ্ব সংবাদ
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। জেনিভার জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা শ্লাইন জানাচ্ছেন, বাংলাদেশে 30 ডিসেম্বরের সংসদীয় নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে এবং নির্বাচনের পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধী পক্ষীয় দলগুলোর সদস্যবর্গের উপর পরিচালিত দমনপীড়ন নিয়ে জাতিসংঘ সংস্থা দারুণ রকম দুশ্চিন্তাগ্রস্ত। বিরোধী পক্ষীয় দলগুলো প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে। তাদের দাবি যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট কারচুপি করে বিপুল সংখ্যাধিক্য নিয়ে জয়ী হয়েছে। সংবাদ সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন যে গণমাধ্যমের পেশাদার কর্মীদেরকে, মানবাধিকার প্রতিরক্ষকদের, বিরোধী দলীয় ব্যক্তিবর্গ ও সরকারি সমালোচকদেরকে মুখ খুলতে দেয়া হচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন এবং মানবাধিকার কমিশনও যথেষ্ট নিরপেক্ষ নয় বলেই শোনা যায়। সংস্থা বলছে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় মানবাধিকারের প্রতিরক্ষক এবং অন্যান্যদের অবস্থান ক্রমশই সংকুচিত হচ্ছে। বাক স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংঘবদ্ধতার অধিকার সুরক্ষিত করতে ব্যবস্থাদি গৃহীত হতে হবে অবশ্যই। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
উত্থাপিত অভিযোগের ঘটনার যথাশিগগির স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকরী তদন্ত দাবি করা হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষে এর মুখপাত্র রাভিনা সামদাসানি ওই বিবৃতিতে বলেন, এ তদন্ত হতে হবে দলমত নির্বিশেষে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসার উদ্দেশ্যে। এছাড়া পুনরায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার ব্যবস্থা গ্রহণ এবং সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যাতে আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে কার্যক্রম পরিচালনা করে বিবৃতিতে সে বিষয়েও আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে প্রতিহিংসা এবং প্রতিশোধমূলক কার্যক্রম, বিশেষ করে বিরোধী পক্ষের উপরে হামলা, মামলাসহ নানাবিধ কার্যক্রম অব্যাহত থাকার ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দুজন সাংবাদিককে গ্রেপ্তার করায়ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। বিবৃতিতে বলা হয়, নির্বাচন পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনার পরিবেশ সংকুচিত করে ফেলা হয়েছে। বিবৃতিতে স্বাধীন মতামত প্রকাশের পরিবেশ নিশ্চিতকরণেরও তাগিদ দেওয়া হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থা শাটডাউন খতম করানোর প্রয়াসে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট ও প্রতিনিধি পরিষদের বিধায়কেরা তাদের উদ্যোগ তৎপরতা আজ শনিবার সকালেও অব্যাহত রাখছেন। অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের প্রাচীর নির্মাণ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর অনমনীয় অবস্থান বহাল রেখেছেন। আজ সকালের দুটি টুইট বার্তায় ট্রাম্প বলেছেন যে সীমান্ত প্রাচীরসহ আমাদের বিপজ্জনক দক্ষিণী সীমান্তের নিরাপত্তা সুরক্ষার জন্য সব দিক থেকে জোরালো সমর্থন আসছে, জোরালোভাবে আলোচনা চলছে। বিভিন্ন বানোয়াট সূত্র থেকে যেসব খবরাখবর আসছে তাও নির্ভুল নয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, খুব অল্প সময়ের ভেতরেই ডেমোক্র্যাটরা এই অচলাবস্থা শাটডাউন খতম করতে চলেছেন। এর জন্য তাদেরকে শুধু একখানা প্রাচীরসহ সত্যিকার একটা সীমান্ত সুরক্ষার বিষয় অনুমোদন করতে হবে। মাদক চোরাচালানি, মানব পাচারকারী এবং অপরাধী তস্করেরা ভিন্ন আর সকলেই যা কিনা চাইছেন ভীষণভাবে, আর এটা তো খুব সহজেই করা সম্ভব। ডেমোক্রাটরা বলছেন, এই যে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বরাবর দেওয়াল গড়তে চাইছেন, এর বিনিময়ে শাটডাউন খতম করার কোনো রকমের কোনো রফায় কোনো তহবিল বরাদ্দ হবার নয়। শুক্রবার ট্রাম্প বলেন, ওই দেওয়াল গড়তে প্রয়োজনীয় $560 কোটি না পাওয়া অবধি তিনি নিজ অবস্থানে অটল থেকে মাসের পর মাস, প্রয়োজন হলে বছরের পর বছর নিষ্পত্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তিনি এমনকি কংগ্রেসকে পাশ কাটিয়ে ওই দেওয়াল গড়তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণারও হুমকি দিয়েছেন। বলেছেন, কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কর্মী শাটডাউনের কবলে আক্রান্ত হয়েও তাঁকে ওই দেওয়াল গড়ার সংকল্প নিয়ে সামনের পানে এগিয়ে চলতে বলছেন। কেন্দ্রীয় সরকারের অচলাবস্থায় নিহত 8 লক্ষ কর্মীর কারো সঙ্গেই তাঁর এ ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা সেটা অবশ্য পরিষ্কার নয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমে বিজয় সংকল্পের সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি নিয়ে অসমবাসীকে আশ্বস্ত করে বললেন, দেশের প্রকৃত নাগরিকেরা এনআরসির তালিকার মধ্যেই থাকবেন। জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে।
দেশের প্রকৃত নাগরিকরা এনআরসি তালিকার মধ্যেই থাকবেন, সেই সঙ্গে নাম না করে সমাবেশের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশানায় রেখেছেন কংগ্রেসকেও, সমালোচনা করেন পূর্বতন সরকারের কর্মসংস্কৃতি নিয়েও। আসন্ন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেই চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি, তার আগে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নমূলক কাজে পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, ইতিমধ্যেই তার কয়েকটি বাস্তবায়িত হয়ে গিয়েছে। উত্তর পূর্বাঞ্চলে রাজ্য মণিপুরে 8টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি এবং তারপরেই অসমে এসে যোগ দেন দলের বিজয় সংকল্প সমাবেশে, আর সেখানেই তিনি এনআরসি নিয়ে আশ্বস্ত করেন অসমবাসীকে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
তালেবানরা বলছে আফগানিস্তানে লড়াই এবং অবৈধ দখলদারির অবসান লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিষ্পত্তি আলোচনা তাদের লাগাতার ঠিকঠাক বহাল রয়েছে এবং আবারও একবার তারা কাবুল সরকারের সঙ্গে তাদের প্রত্যক্ষ কোনো আলোচনার কথা অস্বীকার করেছেন। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ভয়েস অফ আমেরিকাকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রস্থের আলোচনা নির্ধারিত রয়েছে ঠিকই, তবে দিন তারিখ বা আলোচনার স্থান নির্ধারণ এখনও বাকি রয়েছে। পরে এ মাসেই সৌদি আরবে তালেবানরা আফগান কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসবার পরিকল্পনা করছেন বলে যে ভুয়ো সংবাদ রটানো হয়েছে তিনি তারই জবাবে এসব জানান। তালেবানদের উচ্চপদস্থ একটি প্রতিনিধি দলের সঙ্গে আবুধাবিতে দীর্ঘ এক আলোচনায় বসেন আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জলমে খলিলজাদ ডিসেম্বরে। ওই আলোচনায় সৌদি আরব, পাকিস্তান এবং আবুধাবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর সোমালিয়ায় তার তৎপরতা হ্রাসের পরিকল্পনা করছে বলে সংবাদ মাধ্যমে যেসব খবরাখবর বেরিয়েছে তারা তার যথার্থ অস্বীকার করেছেন। প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মুখপাত্রী নেভি কমান্ডার ক্যান্ডিস ক্র্যাশ শুক্রবার ভয়েস অফ আমেরিকাকে বলেন, সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে হালে কোনো রকমের কোনো রদবদল করা হয়নি। এখানে আশাবাবের অবস্থান খর্ব করতে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে দিয়েও তৎপরতা আমরা লাগাতারই চালিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্র 2018 সালে সোমালিয়ায় 47 সংখ্যক প্রিসিশন অভিযান চালিয়েছে 35টি বিমান অভিযান, 2016 চালিয়েছে 15টি বিমান অভিযান, আর এই জানুয়ারির 2 তারিখে চালানো হয়েছে প্রথম বিমান অভিযান। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী বলছে সোমালিয়ায় আশাবাব লড়াকু রয়েছে 3 থেকে নিয়ে 7,000 এবং আইসিস লড়াকু রয়েছে 70 থেকে নিয়ে 250 মতো। আর সোমালিয়াতে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগীয় কর্মীর সংখ্যা আনুমানিক 500 মতো। ফ্রান্সে হলুদ গেঞ্জি বা ইয়েলো ভেস্ট বিক্ষোভকারীরা আজ শনিবার 8ম দিনের মতো বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট কর্মসংস্থান খাতে আরও সংস্কার সাধনের প্রতিশ্রুতি ব্যক্ত করা সত্ত্বেও। শহরের শাম্পেলেসি এভিনিউয়ের অদূরে বিপুল সংখ্যক প্রতিবাদী তাঁদের ওই বিক্ষোভ মিছিল শুরু করেন। ব্যাপক বিস্তৃত এই প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় নভেম্বরের 17 তারিখ থেকে। জ্বালানির ওপরকার শুল্ক বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহ বিপুলভাবে ব্যয়সাধ্য হয়ে ওঠায় তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, এবং সে একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নেতৃত্বে অসন্তোষ ব্যক্ত করতেও। ম্যাক্রন ইতিমধ্যেই জ্বালানি শুল্ক পরিকল্পনা পরিহারের ঘোষণা দিয়েছেন এবং দেশটির বেকার পরিস্থিতি ও অবসর ভাতা খাতে অতিরিক্ত রদবদলেরও সদিচ্ছা ব্যক্ত করেছেন। এবং শেষ পর্যায়ে রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের আরেকটি রিপোর্ট।
2014 সালে আধা সেনা দিয়ে দেশজুড়ে লোকসভা নির্বাচন হয়েছিল, 2019 নির্বাচনও যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই হবে তা এক প্রকার নিশ্চিত। প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিআরপিএফ। সংশ্লিষ্ট দপ্তর সূত্রের খবর, সম্প্রতি ডিআরডিও টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি টিবিআরএল থেকে প্রচুর প্লাস্টিক বুলেট নিয়েছে সিআরপিএফ। কয়েক মাস আগে 1,00,000 প্লাস্টিক বুলেট পাঠানো হয়েছে সিআরপিএফকে। আরও বুলেট তৈরির কাজ চলছে। টিবিআরএল এর মেকানিক্যাল অফিসার সোহনলাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সিআরপিএফকে 1,00,000 বুলেট দেওয়া হয়েছে, সেগুলিকে AK-47 রাইফেলে ব্যবহার করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর সূত্রের খবর, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এবারের লোকসভা নির্বাচনে অনেক রাজ্যেই গণ্ডগোলের আশঙ্কা রয়েছে। তা সামাল দিতেই সিআরপিএফ তাদের অস্ত্রাগারে প্লাস্টিক বুলেট মজুত শুরু করেছে বলে খবর। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা থেকে আন্তর্জাতিক সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। একটু আগেই বিশ্ব সংবাদে শুনলেন, যুক্তরাষ্ট্র সরকারের কাজকর্ম সাময়িক ও আংশিক বন্ধ রয়েছে আর এর প্রভাব পড়েছে গোটা দেশে। জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়াতেও শাটডাউনের ব্যাপক প্রভাব পড়েছে। এ নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আবু নাসের রাজীব।
শাটডাউনের ফলে ক্যালিফোর্নিয়ার অধিকাংশ ন্যাশনাল পার্ক এখন বন্ধ রয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ আর জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুল কলেজ বন্ধ থাকায় বিপুল সংখ্যক মানুষ এ সময় পরিবার পরিজন নিয়ে ন্যাশনাল পার্কগুলোতে বেড়াতে যান। শীতের এই মৌসুমে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটগুলোতে আবহাওয়া সাধারণত খারাপ থাকলেও ক্যালিফোর্নিয়ায় এ সময় আবহাওয়া অনেক ভালো থাকে। সে কারণে অন্যান্য স্টেট থেকে হাজার হাজার মানুষ ক্যালিফোর্নিয়াতে বেড়াতে আসে। শাটডাউনের ফলে এরই মধ্যে সিকোয়া এবং কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক দর্শনার্থীদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ শুক্রবার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের বেশ কয়েকটি অংশে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের একজন মুখপাত্র জানিয়েছেন, বড়দিনের দিন ওই পার্কে একজন নিহত হন। সরকারের কার্যক্রম আংশিক বন্ধ থাকায় ওই ব্যক্তির মৃত্যু রহস্য এখনও উন্মোচন করা সম্ভব হয়নি। দুই সপ্তাহ ধরে চলা এই শাটডাউনের ফলে বিভিন্ন পার্কে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পয়োনিষ্কাশন কর্মীরা কাজে যোগ না দেয়ায় পার্কগুলোর পরিবেশ নষ্ট হচ্ছে। ন্যাশনাল পার্ক সার্ভিসের একজন মুখপাত্র জানান, জনস্বাস্থ্য ও দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পার্ক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক হিসাবে সারা দেশে প্রায় 21 লাখ মানুষ ফেডারেল সরকারের অধীনে কাজ করে থাকেন। এর মধ্যে কেবল ক্যালিফোর্নিয়াতেই রয়েছেন 2.5 লাখের বেশি সরকারি কর্মী। ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে শুরু হওয়া শাটডাউনের ফলে অভিবাসন সেবাতেও সমস্যা হচ্ছে। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত সিনেটর ক্যামেলা হ্যারিস অভিযোগ করেছেন, সরকারের কার্যক্রম বন্ধ থাকায় ক্যালিফোর্নিয়াতে বসবাসরত প্রায় 2 লাখের মতো অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে হতে পারে। তিনি অবিলম্বে এই শাটডাউন তুলে নেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারের কৃষি বিভাগের কার্যক্রম বন্ধ থাকার ফলে ক্যালিফোর্নিয়ার হাজার হাজার কৃষকও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা আশা করছেন খুব শীঘ্রই প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেস সদস্যদের সাথে আপোষের মাধ্যমে শাটডাউন পরিস্থিতির অবসান ঘটাবেন। আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
গত 30 ডিসেম্বর বাংলাদেশের 1 জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয় গণধর্ষণের ঘটনায় সমালোচনার ঝড় বইছে দেশে এবং বিদেশে। জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিচারের দাবিতে সোচ্চার। ঢাকা থেকে নিয়মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ভোটের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। স্বামী সন্তানদের বেঁধে তাকে ধর্ষণ করে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। 30 ডিসেম্বর ভোট কেন্দ্রে ওই নারীকে নৌকায় ভোট দিতে চাপ দিয়ে ব্যর্থ হয় তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল তারা। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের 5 সম্পাদক রুহুল আমিন সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন। ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। সরকারও এই ঘটনায় বিব্রত। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে ধর্ষণের ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এই লজ্জা দর্শিতা নারীর নয়, পুরো জাতির। ওদিকে নির্যাতিতার প্রতি সহমর্মিতা জানাতে ঐক্যফ্রন্টের নেতারা শনিবার নোয়াখালী যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা হাসপাতালে নির্যাতিতার সঙ্গে কথা বলেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
নির্বাচনের দিন পরবর্তীতে যে সহিংসতার সৃষ্টি তারা করেছে, এমনকি আমার বোন নোয়াখালীতে তিনি দর্শিতা পর্যন্ত হয়েছেন, 4 সন্তানের মা। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের কাছে এই বিচার দান করছি।
ফখরুল বলেন, বোন আমরা তোমার পাশে আছি, তোমার কোনো ভয় নেই, এই নির্মমতার বিচার একদিন হবেই, আল্লাহ বিচার করবেন। এর আগে বাম গণতান্ত্রিক জোটের নেতারা নির্যাতিতা নারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। 30 ডিসেম্বর রাতে সুবর্ণচরের মধ্য বাগ্যা গ্রামে ভোর রাতে ধর্ষণের শিকার নারীর স্বামী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলায় প্রধান অভিযুক্তের নাম নেয়নি এমন অভিযোগ ওঠার পর সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ ওঠে দেশে এবং বিদেশে। এর মধ্যে গণমাধ্যমের নিয়ন্ত্রিত নজরদারির সমালোচনা হয় বিভিন্ন স্থানে। গণমাধ্যম স্বার্থ সংশ্লিষ্ট সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজের এর সমালোচনা করে। সিপিজের দুই কর্মকর্তার সঙ্গে কথা বলে সঞ্জনা ফিরোজ জানাচ্ছেন বিস্তারিত একটি রিপোর্ট।
ধন্যবাদ সেলিম হোসেন। বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বিভিন্ন মহল দাবি করছে সুষ্ঠু নির্বাচন না হওয়ার। ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্য ফ্রন্ট। এই ফলাফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছে তারা। নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন অনেকে, নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া ঢাকার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ওপর হামলাও হয়। এই সম্পর্কে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের এশিয়া কোঅর্ডিনেটর স্টিভেন বাটলার বলেন, বাংলাদেশের নির্বাচনের সংবাদকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিপিজে। সংবাদকর্মীদের কাজের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন,
Anytime there's an allegation of unfair elections by journalists or others, it obviously needs to be investigated, and the journalists need to be given the freedom to investigate and to report their findings without fear of reprisal. And, you know, this...
স্টিভেন বাটলার বলছিলেন, একটি নির্বাচন চলাকালীন সময়ে অনিয়ম এবং কারচুপির অভিযোগ উঠলে তা অবশ্যই তদন্তের প্রয়োজন রয়েছে। সংবাদকর্মীদের সেই তদন্ত করার পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। কোনো ভয়ভীতি না দেখিয়ে হামলা না করে তাদেরকে কাজ করতে দেওয়া প্রয়োজন, এবং যদি অনিয়মের সত্যতা পাওয়া যায় তাহলে সেই সংবাদকর্মীদের ওপর হামলা না করে সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই পদক্ষেপ নিতে হবে সেই দেশের নির্বাচন কমিশনকে। আমরা জানতে পেরেছি নির্বাচনে অনেক সংবাদকর্মীদের ধর করা হয়েছে, সংবাদ সংগ্রহ করা থেকে বাধা দেওয়া হয়। দায়িত্ব পালন করতে যে এভাবে হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। স্টিভেন বাটলার আরো বলেন,
Well, you know, at the Committee to Protect Journalists, we very strongly oppose laws that outlaw fake news, which the Digital Security Act in Bangladesh does, precisely for this reason, that it's very easy for governments to claim reporting is fake and put people in jail.
তিনি বলছিলেন, আমরা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টে ভুয়া খবরের বিষয়ে অত্যন্ত সতর্ক এবং কঠোর। বাংলাদেশের যেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে, আমরা এই ধরনের আইনের ব্যাপারে অত্যন্ত সজাগ, কেননা যে কোনো দেশের সরকার তাদের বিরুদ্ধে করা খবরকে খুব সহজে ভুয়া খবর হিসেবে আখ্যায়িত করতে পারে, এবং এই ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে সংবাদকর্মীদের অযথাই হেনস্থা করতে পারে। স্টিভেন বাটলারের কাছে প্রশ্ন রাখি, বাংলাদেশে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের ভবিষ্যৎ নিয়ে তাদের পরিকল্পনা, তাদের আশা উদ্বেগের কথা। তিনি বললেন,
Well, I think it's very clear, and it's been clear for some time, that the pressure on journalists to avoid publishing critical news of the government, particularly of the prime minister and her associates, or of the military, you know, for example, has been intense, and journalists are afraid to report these things.
তিনি বলছিলেন, একটি বিষয় খুবই পরিষ্কার, যে কোনো সরকার তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার সহ্য করে না। সংবাদকর্মীরা অনেক ভয় ভীতির মাঝে কাজ করে থাকেন, তাদের সর্বক্ষণ সতর্ক থাকতে হয় সরকারের বিরুদ্ধে যেন কোনো খবর প্রচারিত না হয়, এবং এই ধরনের মানসিক চাপ নিয়ে কাজ করা অত্যন্ত কঠিন। এতে করে আরও অনেক বোঝা যায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা কতটুকু। যেই ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করা হয়েছে কয়েক মাস আগে, তার অধীনে অনেক সাংবাদিকদের আটক করা হয়েছে। এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়। আমার মতে এই আইন পাশ হওয়াতে আইন ভঙ্গের বিষয়ে শুধু সন্দেহের বশেই খুব সহজে সাংবাদিকরা তাদের স্বাধীনতা হারাতে পারেন। সিপিজের এশিয়া রিসার্চ অ্যাসোসিয়েট আলিয়া ইফতেখার জানান, তারা বাংলাদেশের অনেক সংবাদকর্মীদের কাছ থেকে হামলার খবর পেয়েছেন। তিনি বলছিলেন,
We've seen reports of journalists being harassed, intimidated, attacked, and it's really difficult, you know, for authorities and the government to claim that they've held free and fair elections when journalists have been restricted from...
আলিয়া বলছিলেন, আমরা দেখেছি, জেনেছি সংবাদকর্মীদের কিভাবে নির্যাতন করা হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে, হামলা করা হয়েছে। এটা সরকার এবং কর্তৃপক্ষের জন্য খুব মুশকিল হবে প্রমাণ করা যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করতে পেরেছেন, যেখানে সংবাদকর্মীদের তাদের পেশাদারি কর্তব্য পালনে বাধা দেওয়া হয়েছে। এই বাধা দেওয়ার কারণেই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে আলিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,
The Digital Security Act is extremely concerning and really disappointing because last year the ruling party and the Awami League, they'd made promises that they would repeal Section 57 of the ICT Act, and it's unfortunate that those measures have essentially been just rolled into and
আলিয়া বলছিলেন, এটি খুবই হতাশাজনক, কেননা ক্ষমতাসীন আওয়ামী লীগ এই ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা বাতিল করার প্রতিশ্রুতি দিলেও তারা এখনও তা করেনি, এবং বাংলাদেশের সংবাদকর্মীরা যে ধারাগুলোর অপব্যবহার নিয়ে শঙ্কিত ছিলেন, আমরা তারই ব্যবহার দেখতে পেয়েছি এই নির্বাচনের দায়িত্ব পালনের সময়। আলিয়ার কাছে আরও জানতে চেয়েছিলাম, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট কিভাবে বাংলাদেশের সংবাদকর্মীদের এই নিরাপত্তা আইন থেকে বাঁচতে সাহায্য করবে। তিনি বলেছিলেন,
At Committee to Protect Journalists, we've petitioned the government and we've sent a letter to the President's office urging them to reconsider the Digital Security Act and to converse with the journalists in Bangladesh who have
আলিয়া বলছিলেন, আমরা আগেও বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে এই আইনটি পরিবর্তনের জন্য আবেদন করেছিলাম। বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন আইনটি পরিবর্তনের জন্য বিভিন্ন সুপারিশও করে, যা সরকার পুরোদমে উপেক্ষা করে যায়। কিন্তু এর পরও আমাদের সংস্থা প্রচেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশের সংবাদকর্মীদের পাশে থাকার জন্য, এবং বারংবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সরকারের কাছে আবেদন জানিয়ে যাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো বাতিল করার জন্য। শেষে স্টিভ বাটলার এবং আলিয়া দুজনেই জানান, বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।
প্রেসিডেন্ট ওমর আল বশিরের তিন দশকের স্বৈরাচারী শাসন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ এড়াতে সরকার দেশের স্কুল এবং কলেজগুলো বন্ধ করে দিয়েছে। এ নিয়ে ইজাজ বিন হিউসেনের রিপোর্ট।
সুদানের রাজধানী খার্তুমে প্রতিবাদকারীরা রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। শনিবার বিভিন্ন শহরে প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় এবং সংঘর্ষে অন্তত ছজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞার কারণে ঠিক কতজনকে আটক করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রয়টার বার্তা মাধ্যমের খবরে বলা হয়েছে, বিরোধী দলগুলির 14 জন নেতাকে আটক করা হয়েছে, যাতে অন্তর্ভুক্ত রয়েছেন প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের বিরোধিতাকারী দুটি প্রধান বিরোধী দলের মধ্যে অন্যতম একটি দলের প্রধান ফারুক আবু ইসা। 1989 সালে প্রেসিডেন্ট বশির কর্তৃক ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী সাদেক আল মাহদি এক সংবাদ সম্মেলনে বলেন, একটি জাতীয় ঐক্য সরকার অবশ্যই এখন গড়তে হবে। মিস্টার আলী মাহদি সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হতে রাজনৈতিক নির্বাসন থেকে দেশে ফিরেছেন। আরবি ভাষায় সাদেক আল মাহদি বললেন, ২৮টি শহরে বর্তমানে সরকারের বিরোধিতা ছড়িয়ে পড়েছে, যার অর্থ সুদানি জনগণ এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এক আন্দোলন, যা সুদানের সংবিধান তথা আন্তর্জাতিক নীতিমালা চুক্তি কর্তৃক স্বীকৃত এবং দেশের অর্থনৈতিক সংকট এবং সরকারি পরিষেবার ব্যর্থতার আলোকে যা ন্যায়সঙ্গত। শত শত প্রতিবাদকারী প্রেসিডেন্ট ওমর আল বশিরের সরকারের বিরুদ্ধে খার্তুমে বিক্ষোভে অংশ নিয়েছেন। আরব ও ভুটানের সেই জনপ্রিয় স্লোগান পিপল ওয়ান্ট টু টপল দ্য রেজিম, জনগণ এই সরকারের পতন চান, সেই স্লোগান অন্তর্ভুক্ত ছিল। চতুর্থ দিন ধরে জনগণ উচ্চমূল্য বৃদ্ধি এবং রাজনৈতিক দমনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। সুদানের গোয়েন্দা প্রধান সালা ঘোষ ন্যাশনাল লয়্যালটি অ্যাক্টের প্রতি সম্মত হতে কয়েকজন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে মিলিত হন। গোয়েন্দা প্রধান দাবি করেছেন যে চার দিনের এই প্রতিবাদে বিক্ষোভে ইসরায়েলি মোসাদ সংশ্লিষ্ট ছিল। রয়টার বার্তা সংস্থা জানায়, বিক্ষোভকারী ছাত্ররা রাজধানী থেকে 370 কিলোমিটার উত্তর পূর্বে আল রাহাদ শহরে ক্ষমতাসীন দলের সদর দপ্তরে আগুন ধরিয়ে দেয়। বারবার শহরেও ছাত্রবয়সী যুবক সমাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছে। ক্ষমতাসীন দলের একজন উপপ্রধান ফয়সাল হাসান ইব্রাহিম জোডি বলেন, তাদের প্রতিবাদ বিক্ষোভ ছিল সমন্বিত এবং সুসংগঠিত। তিনি জানান, নিরাপত্তা বাহিনী সমগ্র দেশ জুড়ে গুরুত্বপূর্ণ স্থানসমূহ রক্ষায় নিয়োজিত ছিল। খার্তুমে বসবাসকারী 30 বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার অ্যাডাম ভয়েস অব আমেরিকাকে জানান, তিনি মনে করেন না যে জনগণ কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলের ডাকে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। তারা অংশ নিচ্ছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতির কারণে।
The government to stop all the bankings. There the people, most of people, if they want to buy anything, there is no money, there is no fuel and no transportation. That the people
সরকার সকল ব্যাংক বন্ধ করে দিয়েছে, তাই কিছু কেনার জন্য তাদের কাছে অর্থ নেই, জ্বালানি সরবরাহ নেই, যাতায়াত পরিবহন পরিষেবাও সেখানে বন্ধ। জনগণের জীবন স্তব্ধ হয়ে গিয়েছে, তাই জনগণ এই সরকার অপসারণের লক্ষ্যে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী আল মাহদি জানান, সরকারের বিরুদ্ধে চার দিনের বিক্ষোভে 22 জনের মৃত্যু হয়েছে। বিবিসি অ্যারাবিক সার্ভিসেসও 25 জনের মৃত্যুর খবর দিয়েছে। দারফুর রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট বশির 30 বছর ধরে কঠিন হস্তে সুদান শাসন করে চলেছেন। সেদেশের আইনজীবীরা সম্প্রতি সংবিধানে যে সংশোধন আনেন, যার মাধ্যমে তিনি আরও এক দফা দেশ শাসন করতে সক্ষম হবেন।
আর এখন মিতালি, সুপ্রিয় শ্রোতা, আপনাদের ডাকে পাঠানো চিঠিপত্র, ইমেইল কিংবা ফেসবুক পেজে আপনাদের প্রশ্ন এবং মন্তব্যের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার এবং তাহিরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের 2019 প্রথম মিতালি আসরে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া।
আমি রোকেয়া হায়দার, সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি বছরের প্রথম মিতালির আসরে। আশা করি আপনারা গোটা বছরটাই আমাদের সঙ্গে থাকবেন।
আমরা আজকে আমাদের মিতালি আসরটা একটু ভিন্নভাবে সাজিয়েছি।
জন শ্রোতাই থাকেন, আজকে হয়তো কয়েকজন শ্রোতা আছেন।
হ্যাঁ, এই নতুন বছরের শুরুতে আমাদের শ্রোতা বন্ধুরা কে কি ভাবছেন সে নিয়েই আজকে কথা বলবো আমরা।
হ্যাঁ, তো সোহেল রানা দিদায় আছেন, তার সঙ্গে বোধ হয় আরো অনেকেই রয়েছেন, তাদের কথাটাই শুনে নিই আজকে। তো সোহেল রানা দিদায়, আপনি বলুন যে আপনারা আজকে কয়েকজন যে মিলিত হয়েছেন, আপনারা কি আলোচনা করলেন, এবং আপনি নিজে বলুন যে আপনি তো অনেকদিন ধরে এই ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান শুনছেন, তো আপনার বক্তব্য কি?
ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার মিতালিতে আমাকে আজকে অংশগ্রহণ করে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই সকল শ্রোতাকে আমি 2019 শুভেচ্ছা জানাচ্ছি। আমি সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস ডিএক্সপি ঢাকা সেনানিবাস থেকে আপনাদের সাথে আছি। আর এই মুহূর্তে আমার সাথে আরো প্রায় 16 শ্রোতা ক্লাবের সভাপতি মন্ডলী আমার সাথে আছেন। তো সবাই ভয়েস অফ আমেরিকা 2019 শুভেচ্ছা বার্তা দিতে চাই। আমি একে একে সবাইকে সবার শুভেচ্ছা বার্তার জন্য অনুরোধ করছি।
নাম বলবেন এবং কোথা থেকে বলছেন?
আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান, আমি ঢাকা থেকে বলছি। ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সবাইকে আমার প্রাইমারি ডিও প্যান কার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং ভয়েস অফ আমেরিকার মাধ্যমে বাংলাদেশের এবং ভারতের বাংলা ভাষী শ্রোতাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।
ধন্যবাদ।
আমি মোহাম্মদ আবু সাইদ, প্রেসিডেন্ট অনলাইন ডিএক্স ক্লাব রাজশাহী থেকে বলছিলাম। আমি শুরুতেই যে ইয়োকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছর আমাদের আরো সুন্দর অনুষ্ঠান মালা সাজিয়ে আমাদেরকে পরিবেশন করবে এবং এর কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। ধন্যবাদ।
আমি মোহাম্মদ মনজুরুল আলম রিপন, উত্তরন লিসনার্স ক্লাব। আমি শুধুমাত্র নববর্ষের শুভেচ্ছা জানাতে যাচ্ছি, শুভ নববর্ষ।
এবং ভয়েস অফ আমেরিকার কাছে আমাদের প্রত্যাশা অনেক। আজকে আমরা যে 14 জন শ্রোতা এখানে একত্রিত হয়েছি মূলত ভয়েস অফ ডিএক্সিং এর একটা নেটওয়ার্কিং কার্যকরী দিক ফলো করা এবং এটাকে কার্যকরী দিক হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং 2 ঘন্টা অলরেডি আমাদের মিটিং হয়ে গেছে এবং আশা করি ভয়েস অফ আমেরিকা আমাদের সাথে থাকবে।
আপনারাও সবার সাথে যোগাযোগ রক্ষা করে চলবেন সেটাই আমরা কামনা করি।
আমার নাম এইসান বজলুর রহমান, আমি প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে কর্মরত সবাইকে আমরা জানাই নববর্ষের শুভেচ্ছা। আমরা আমাদের প্রত্যাশা হলো 2019 সালে যুবকদের জন্য যে চ্যালেঞ্জ গুলো হবে সেই চ্যালেঞ্জ গুলো আমাদের যুবক শ্রোতারা কিভাবে মোকাবিলা করবেন তার উপায় নিয়ে বিভিন্ন প্রোগ্রাম যাতে করে ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত হয় সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ।
আপনারা আমাদের ওয়েবসাইটে দুর্বার তারুণ্য একটি অংশ আছে, সেখানে দেখেন যে আমরা যুব সম্প্রদায়কে নিয়ে যে সব কাজকর্ম করছি বা যা কিছু হচ্ছে বাংলাদেশ ভারতে তার কিছু চিত্র আমরা আমাদের ওয়েবসাইটে তুলে ধরি। আর এমনিতেও আমাদের ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের অনুষ্ঠানে আমরা অবশ্যই তরুণদের উৎসাহিত করার জন্য তরুণদের যেসব কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে শুধু ভারত বাংলাদেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশে সে কথাও আমরা তুলে ধরি। তো আপনার এই মতামতের জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল সালাম, আমি তথ্য মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রোগ্রামার হিসেবে কর্মরত আছি। আমি ভয়েস অফ আমেরিকার সকল কর্মকর্তা কলাকুশলী সহ ভয়েস অফ আমেরিকার বাংলা ভাষাভাষী সকল শ্রোতাদেরকে 2019 সালের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি ভয়েস অফ আমেরিকার সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ।
ধন্যবাদ।
আমি ডাব্লু আনোয়ার, জিএম ইন্টারন্যাশনাল রেডিও অ্যান্ড টিভি ক্লাবের প্রেসিডেন্ট। আমি সবাইকে ভয়েস অফ আমেরিকার বাংলা এবং ইংলিশ বিভাগের সবাইকে নতুন বছর শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বছরটি যেন শ্রোতা বান্ধব বছর হয়। ধন্যবাদ।
ধন্যবাদ। শ্রোতা বান্ধব বললেন আপনি, আমাদের অনুষ্ঠান আমরা সবসময় শ্রোতাদের জন্যই সবকিছু আমাদের আয়োজন, শ্রোতা বান্ধব তো অবশ্যই। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য।
শুভ নববর্ষ। আমি খন্দকার এরফান আলী বিপ্লব, সভাপতি ন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাব, মিরপুর, ঢাকা। ভয়েস অফ আমেরিকা অতীতের মতো আগামী দিনগুলোতেও শ্রোতাদের সাথে রচনা করবে সৌহার্দ্য সম্প্রীতি ও মৈত্রীর সেতু বন্ধন। শুভ হোক ভয়েস অফ আমেরিকার আগামী পথ চলা। ধন্যবাদ।
শুভ নববর্ষ।
শুভ নববর্ষ।
জি, আমি এম সবুজ মাহমুদ, প্রেসিডেন্ট নিট ইউনিটি ডিএস ক্লাব জামালপুর। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ভয়েস অফ ডিএক্স নামে আমাদের ডিএক্স ক্লাবদের মধ্যে একটা ইউনিটি করার জন্য, যেটা ভয়েস অফ আমেরিকার সাথে আমাদের সম্পর্কটা আরো সক্রিয় হবে, আরো সুন্দর হবে। আশা করি নতুন বছরে আপনাদের সাথে আমাদের আন্তরিকতা, রিলেশন সবকিছু আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
শুভেচ্ছা আপনাদের সবাইকে। এই যে আমাদের শ্রোতারা বিভিন্ন জায়গা থেকে ঢাকায় এসেছেন সোহেল রানা হৃদয়ের আহ্বানে, একসঙ্গে এতগুলো শ্রোতাকে যারা বিভিন্ন জায়গায় রাজশাহী এবং অন্যান্য জায়গা থেকে এসছেন সবাইকে একসাথে পাওয়াটা একটা বিশাল ব্যাপার,
খুবই চমৎকার,
খুবই ভালো লাগছে আমাদের।
আমি কামাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব, মধুখালী, ফিরোজপুর। ভয়েস অফ আমেরিকার মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে ছিটা সকল শ্রোতাদেরকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।
ধন্যবাদ। আমি বিধানচন্দ্র টি, সভাপতি, গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব জলিদ্বার, গোপালগঞ্জ থেকে বলছি। শুভ নববর্ষ 2019। ভয়েস অফ আমেরিকার সাথে ছিলাম, অনুরূপ ভাবে আমরা 2019 সালেও ভয়েস অফ আমেরিকার সাথে থাকব। শুভ নববর্ষ।
ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক, 100 FM লিসনার্স ক্লাব। ইংরেজি 2019 সালের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার সকল কলাকুশলী।
আসসালামু আলাইকুম, আমার নাম ইমা আলম।
আসসালামু আলাইকুম।
আমি 1958 সাল থেকে আমি আপনার ভয়েস অফ আমেরিকা অনুষ্ঠান শুনে আসছি। 2019 সাল আমাদের জন্য শুভবর্ষা নিয়ে আসুক এই কামনা করি।
ধন্যবাদ।
শুভ নববর্ষ। আমি ভয়েস অফ আমেরিকা শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, গোপালগঞ্জ থেকে। এই বছর আমার প্রত্যাশা হচ্ছে এফএম ব্যান্ডে আমরা ভূয়ে হয়ে শুনতে চাই।
জি আপা, আমি সবার শেষে আবারও এসেছি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে শুভক্ষণে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আবারও সবাইকে আমরা আমাদের ভয়েস অফ ডিএক্সিং এর পক্ষ থেকে বাংলা বিভাগ এবং ভয়েস অফ আমেরিকার সকল ভাষাভাষী শ্রোতাকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি নিউ ইয়ার
সোহেল। এইভাবে যারা অন্য শ্রোতা সংঘের যারা সদস্য আজকে শুনছেন এই অনুষ্ঠান, তারা অনুপ্রাণিত হবেন এবং কোনো কোনো সময় আপনারা নিজেদের মধ্যেও এইভাবে একটি মিলন মেলার আয়োজন করবেন এবং আমাদের আগে থেকে জানাবেন, যাতে আমরা এইভাবে টেলিফোনে যোগাযোগ করে আপনাদের কথা অন্যদেরও শোনাতে পারি। ধন্যবাদ সবাইকে।
আপাই, এই যে নতুন বছরের শুরুতেই এই ধরনের প্রয়াস নিয়েছে, সত্যি প্রশংসনীয়, এবং এই প্রয়াস আপনাদের অব্যাহত থাকুক এই কামনা আমাদের সবার।
হ্যাঁ, প্রিয়ঞ্জিত বোধহয় লাইনে আছে।
আমি প্রিয়ঞ্জিত ঘোষাল বেহালা কলকাতা থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠান শুনছি সে 80 দশকের প্রথমার্ধ থেকে। 1919 সালের নববর্ষের জন্য আমি ভয়েস অফ আমেরিকার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল শ্রোতা বন্ধু এবং ওখানকার যে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন যারা আছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের কয়েকটি দাবি সুন্দর হিসেবে দাবি আছে। একটি হচ্ছে অনুষ্ঠান যাতে ভালোভাবে শোনা যায়। আমরা অনলাইন ফেসবুকে শুনছি, আমাদের মধ্যে আমাদের কলকাতা নেটের কল্যাণে
নতুন বছরটি আপনাদের সবার জন্য শুভ হোক।
মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি লাইনে আছেন?
জি আপা, আমি লাইনে আছি।
শুভ নববর্ষ।
শুভ নববর্ষ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সম্পাদক ন্যাশনাল ফেডারেশন অফ বিএ ফ্যান ক্লাব খুলনা বিভাগীয় কমিটি। আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে ভয়েস অফ আমেরিকা বাংলাদেশ বিভাগের বাংলাদেশ, ভারত এবং বিশ্বব্যাপী ভয়েস অফ আমেরিকার যে সকল পাঠক, শ্রোতা এবং দর্শক আছেন, তাদেরকে 2019 সালের এই নববর্ষের প্রথম মিতালিতে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
আব্দুল্লাহ, আপনাদের কর্মসূচি সম্পর্কে খুব সংক্ষেপে বলুন। এই 2019 সালে কোন নতুন কর্মোদ্যোগ শুরু করেছেন বা করতে যাচ্ছেন?
আপা, আমরা একটু দুঃখের সাথে জানাচ্ছি যে গত বছর আমরা একটা সুভেনির বের করতে চাচ্ছিলাম, সেটা এই যে আমাদের জাতীয় নির্বাচনের কারণে এটা আমরা পিছিয়ে গিয়েছিলাম। এবছরের শুরুতে আমরা এটা নিয়ে আবার কাজ করছি। আমরা মনে করছি যে 14 জানুয়ারি মাস অথবা আগামী ফেব্রুয়ারির বছর আগেই এটা আমরা প্রকাশ করতে পারবো।
বেশ, এবং এটা অন্যান্য শ্রোতাবন্ধুদের কাছেও তো পাঠাবেন, তাই না?
এবং আমরা যদি আপনাদের তরফ থেকে সহযোগিতা পাই, আমরা আশা করছি ঢাকাতে একটা মাঝারি বা বড় আকারের শ্রোতা সম্মেলনও করব, যেখানে আমরা আশা করব যে ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আপনি বা কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন।
আমরা চেষ্টা করব ভাই, যদি তখন কেউ বাংলাদেশ যান তাহলে অবশ্যই আপনাদের শ্রোতা সম্মেলনে যোগ দেবেন।
মোহাম্মদ আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাদেরকেও।
সবুজ বিশ্বাস, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে।
আপনি কোথা থেকে বলছেন?
আমি সবুজ বিশ্বাস, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি। প্রথমেই আমি নতুন বছর 2019 সালের শুভেচ্ছা ভয়েস অফ আমেরিকার সমস্ত কর্মী এবং শ্রোতা বন্ধুদের। তারপরে বলি, প্রতি বছরের ন্যায় আমরা নতুনকে বরণ করে নিই, আমরা নতুন কিছু স্বপ্ন বুনি, নতুন কিছু আশা করি। এবার গতবার কি পেয়েছি তার আর হিসেব না করে আমরা আগামী দিনের সুন্দর পৃথিবী, সুন্দর দেশ কামনা করছি।
ভাই, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আগামীতে আপনার সাথে আবার যোগাযোগ হবে এই কামনা করছি।
আমাদের সঙ্গে টেলিফোনের ওপারে রয়েছেন মাসুম বিল্লাহ। আপনি কোথা থেকে বলছেন?
আমি বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা থেকে বলছি। আমার নাম মাসুম বিল্লাহ মাজেদ। আমি ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের সাথে সম্পৃক্ত বেশ কয়েক বছর যাব।
নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। এই বছর আপনাদের কি করার ইচ্ছা আছে?
আপনাদেরকেও নতুন বছরের শুভেচ্ছা। আমরা গত বছরের তুলনায় এবছর আমাদের দিনকাল ভালো যাবে সেই প্রত্যাশা নিয়েই আমরা শুরু করেছি। ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের উদ্যোগে আমরা গাজীপুর এবং সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা ছেলে মেয়েদের এই ফুটবল খেলার একটা আয়োজন করেছি। এগুলো আমরা গেল বছরও কিছুটা খেলাধুলা করিয়েছি, এবছরও আমাদের প্ল্যানিং এ আছে, এগুলো আমরা সামনে কর্মসূচি নিব। এছাড়াও পরিবেশে বান্ধব কিছু কর্মসূচি, পরিবেশ পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ সহ আরো নানা কর্মসূচি আমাদের হাতে নেওয়া আছে। পর্যায়ক্রমে আমরা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকজন আমরা সমবেত হচ্ছি, এই ফ্যান ক্লাবের প্রসার এবং পরিচিতি আরো ব্যাপক আকারে করার জন্য। এবছর সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আপনাদের ভয়েস অফ আমেরিকার সকল কলা কৌশলী আপনি আছেন, ওকে আবার সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
ভাই, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নতুন বছরটি আপনার জন্য এবং আমাদের সকল শ্রোতা দর্শকের জন্য শুভ হোক।
শ্রোতা বন্ধুরা, 2019 সাল আপনাদের আনন্দময় হোক এই কামনা করে আজকের মিতালি আসর এখানেই শেষ করছি।
সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
আর এখন শিল্প সাহিত্য বিষয়ক পরিবেশনা। বাঙালি চলচ্চিত্র পরিচালকদের মধ্যে মৃণাল সেনের নাম থাকে প্রথম সারিতে। তাঁর তৈরি প্রায় ৩০টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের মধ্যে বাংলা ছাড়াও হিন্দি, ওড়িয়া, তেলেগু ভাষার কিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে। মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, অঞ্জন দত্তের মতো বেশ কিছু অভিনেতা এবং অভিনেত্রী যাঁরা পরবর্তীকালে বিখ্যাত হয়েছেন মৃণাল সেনের ছবিতেই তাঁদের অভিনয়ের হাতেখড়ি। ভুবন সোম ছবিতে অমিতাভ বচ্চনের প্রথম কণ্ঠদান স্মরণীয়। প্রয়াত সেই মৃণাল সেনকে নিয়ে আজকের আলোচনা দীপঙ্কর চক্রবর্তী করছেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার মৃণাল সেনের মৃত্যুতে একটা যুগের অবসান হয়েছে। শুধু বাংলা সিনেমা নয়, ভারতীয় চলচ্চিত্রে এবং বিশ্বের সিনেমা অঙ্গনেও তিনি ছিলেন সম্মানিত। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সঙ্গে মৃণাল সেনের নাম উচ্চারিত হতো। ১৯৫৫ সালে প্রথম ছবি রাতভর দিয়ে সিনেমা জগতে প্রবেশ, কিন্তু সর্বভারতীয় খ্যাতি অর্জন করেন ১৯৬৯ সালে ভুবন সোম নামে অত্যন্ত কম বাজেটের একটি হিন্দি ছবি দিয়ে। একের পর এক উল্লেখযোগ্য সিনেমা পরিচালন করেছেন তিনি। আকাশ কুসুম, ইন্টারভিউ, কলকাতা ৭১, পদাতিক, আকালের সন্ধানে, সেই সঙ্গে মৃগয়া, খণ্ডাহার ইত্যাদি ৩০টি ছবির নির্মাতা মৃণাল সেন পদ্মভূষণ সম্মান থেকে শুরু করে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির ভূমিকা পালন করেছেন। আজকে আমরা মৃণাল সেনের নানান দিক, তার চলচ্চিত্র, তার ব্যক্তিগত কিছু দিক ইত্যাদি নানান কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজু রমন। রাজু রমন বাংলা চলচ্চিত্র সম্পর্কে বিশেষজ্ঞ আমরা বলতেই পারি, এই কারণে যে তিনি যখন গোয়েটে ইনস্টিটিউট ম্যাক্সমূলার ভবনের প্রোগ্রাম ডিরেক্টর ছিলেন, তখন এই ধরনের প্রচুর চলচ্চিত্র উৎসব এবং ছোট চলচ্চিত্র উৎসব, একটি ছোট সিনেমার একটি উৎসব তিনি নিজে করেন তার বন্ধুবান্ধবের সঙ্গে। মৃণাল সেন তার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি নানানভাবে ওদের সঙ্গে সাহায্য থেকে শুরু করে পরামর্শ দিয়ে ওদের প্রেরণা জুগিয়েছেন। আজকে রাজু রমনকে আমি বলবো যে মৃণাল সেনের কিছু দিক নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করতে, আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। রাজু,
হ্যাঁ, মৃণাল সেন পঞ্চাশের দশকের এই যে কথাটা উঠেছিল যে উনি তখন চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন, তখন কিন্তু চলচ্চিত্রকার হিসেবে খুব একটা কেউ চিনত না ওনাকে। এমনকি যে ষাটের দশকেও আমরা যখন ছোট ছিলাম, আমি মোটামুটি ওই পাড়াতেই থাকতাম। মৃণাল সেন থাকতেন ৪B মতিলাল নেহরু রোডে, আর আমি দেশপ্রিয় পার্ক আর লেক মার্কেটের মাঝামাঝি খুব কাছে ওনার বাড়ির কাছেই থাকতাম। আর যখন বাজারে যেতাম লেক মার্কেটে, তখন একজন ব্যক্তি, সে সাদা চুড়িদার পরে আর পাঞ্জাবি পরে, সে দরাদরি করছেন সে মাছওয়ালার সাথে, এর সাথে তখন কিছু লোক আমাকে বলতো ইনি কিন্তু ফিল্ম মেকার। তো তখনও আমি বুঝতে পারতাম না যে ইনি কী ধরনের ফিল্ম মেকার। অনেক পরে মৃণাল সেন ব্যক্তিকে চিনতে পারলাম, আলাপ হলো এবং ওনার সঙ্গে একটু ঘনিষ্ঠতাও বাড়লো, কিছু কিছু কাজ করারও সুযোগ হলো। আমার মৃণাল সেন সম্পর্কে এটাই ভালো লাগতো যে উনি ভীষণ মাটির মানুষ ছিলেন। আমরা যে এতগুলো স্লোগান আজকাল শুনি মাটির মানুষ, ওনার একটা ছবির নামও ছিল মাটির মানুষ, উনি উড়িয়া ছবি করেছিলেন, কিন্তু মানে ওই অর্থে, মানে একেবারে লিটারেলি যদি বলতে হয় তাহলে মাটির মানুষ ছিলেন। কারণ উনি রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন, সবার সাথে মেলামেশা করতেন, একটু সিগারেটটা বেশি খেতেন, সে সবসময় দেখা যেত। কিন্তু পরে যখন এই যে ভুবন সোমের উল্লেখ করলেন দীপঙ্কর, ভুবন সোমে যে খ্যাতি উনি পেলেন আন্তর্জাতিক, ভুবন সোম করার পেছনেও একটা ছোট্ট গল্প আছে। সেটাই হচ্ছে আজকাল ধরা হয় দি এমার্জেন্স অফ নিউ ইন্ডিয়ান সিনেমা। যদিও সত্যজিৎ রায় তার আগে অনেক ছবি টবি করেছেন, কিন্তু ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন বলে একটি সংস্থা ছিল, যেটা পরে নাম দেওয়া হলো NFDC, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এবং তারাই একটা খুব কম বাজেটে এই ভুবন সোম ছবিটা তৈরি করেন। এবং সেটাতে উনি যে সুহাসিনী মুলেকে নামিয়েছিলেন, সুহাসিনী মুলের বয়স তখন ১৭। তো সুহাসিনী মুলে পরে অনেকবার বলেছেন যে আমি তো বুঝতেই পারতাম না আমাকে কী করতে হবে, কিন্তু পরে পরবর্তীকালে ছবি যারা দেখেছেন তারা দেখলেন যে কিছু নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়েও তাদের কি করে তৈরি করা যায়, কীভাবে তাদের দিয়ে কাজ করানো যায়, এটা কিন্তু আমরা মৃণাল সেনের ছবি দেখলে বুঝতে পারব। কারণ ইন্টারভিউতে যখন রঞ্জিত মল্লিককে আমরা দেখি কিংবা আমরা পরবর্তী ছবিগুলোতে যখন অঞ্জন দত্তকে দেখি, এখন অঞ্জন দত্তকে মৃণাল সেন ছবিতে নেওয়ার পেছনেও একটা ছোট্ট গল্প আছে। আমি তখন এই যে গ্যোটে ইনস্টিটিউট ম্যাক্সিমিলিয়ান ভন কলকাতার সঙ্গে যুক্ত ছিলাম, আমি থিয়েটার অনেক করাতাম অনেক লোককে দিয়ে, এবং অঞ্জন দত্ত একজন ছিলেন যিনি পরপর আমাদের ওখানে থিয়েটার করতেন। এখন ঘটনাচক্রে এমন গিয়ে হলো যে অঞ্জন মারা সাথ করছেন পিটার ওয়াইসের, এবং সেটা আমরা রডন স্ট্রিটের একটা গ্যারাজে করেছিলাম। মৃণাল সেন সেটা দেখতে এসেছিলেন, দেখতে এসে আমার পাশেই বসেছিলেন, বললেন নাটকের শেষে এই ছেলেটাকে আমি নেব ছবিতে, আলাপ করিয়ে দিও তো।
এইভাবেই তো হয় ঠিকই,
এবং সেইভাবেই ঘটে গেল ব্যাপারটা। তারপর পরপর পরপর কতগুলো ছবিতে অঞ্জন অভিনয় করেছেন ওনার ছবিতে, এবং ওদের দুজনের এমন একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেল যে সেটা একটা অন্য স্তরে গিয়ে দাঁড়িয়েছে আর কি। তো মৃণাল সেন যে 70-এর দশকে যে ছবিগুলো করেছিলেন সেগুলো আমাদের খুবই প্রেরণা দিয়েছিল, কারণ আমরা তখন সবে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে, ছাত্র অবস্থা থেকে বেরিয়ে হয়তো চাকরি খুঁজব, তখন আমাদেরও সেই অবস্থা, ইন্টারভিউ দিতে গিয়ে কী হবে, সেই ছবিটা দেখে ভাবছি আমাদেরও এই অবস্থা হবে কি না, নিজের সাথে আইডেন্টিফাই করতে পারছি ও নিজের ক্যারেক্টারগুলোকে।
রাজু, একটা কথা আমি একটু বলতে চাই এখানে তোমার সঙ্গেই, মানে ওই যেটাকে কলকাতা ট্রিলজি বলা হয়, যেটা ইন্টারভিউ, কলকাতা 71 আর আরেকটা
পদাতিক,
এই তিনটে মিলিয়ে যে কলকাতা ট্রিলজি বলা হয়, সেই ট্রিলজিটা কিন্তু ওকে একটা বৈশিষ্ট্য দিয়েছে
অবশ্যই,
এবং ওর বৈশিষ্ট্যটা ছিল ওর একটা যে এক বামপন্থী চিন্তাধারা যেটা ছিল সেটাই কিন্তু এই ট্রিলজি করার জন্য, ফলে মানে এটার সঙ্গে ওটার পরিপূরক আর কি।
নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ ওনার যে বামপন্থী আইডিওলজি ছিল সেই জন্যই ওই ধরনের ছবিগুলো উনি করতে পেরেছিলেন। এবং তার ওই সময়কার আরও কিছু কিছু ছবি যদি আমরা দেখি, যে কোরাস, হ্যাঁ, সেগুলোতেও কিন্তু এই যে বামপন্থী ব্যাপারটা ভীষণভাবে দেখা যেত। এখন তার একটা কারণও আছে যে উনি কিন্তু অরিজিনালি আইপিটিএ মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেই যুক্ত থাকার ধরন ওনার নাটকের অনেক লোকের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠতা ছিল। তো আমরা যদি একটু পেছনে ফিরে দেখি, মৃণাল সেন কিন্তু অনেক নাটকের লোককে নিজের ছবিতে নামিয়েছেন।
ঠিক তাই, যার জন্য কিছু কিছু ডায়ালগেও নাটকের একটা প্রভাব লক্ষ্য করা গেছে,
ভীষণভাবে প্রভাব লক্ষ্য করা যাবে। কারণ আমরা ভুবন সোমের কথা বললাম, সেখানে উৎপল দত্ত ছিলেন, তারপর পরবর্তী ছবিগুলোতে আমরা পরশুরাম এসব যদি দেখি তখন অরুণ মুখোপাধ্যায় আছেন,
বিভাস
চক্রবর্তী আছেন, এবং অঞ্জন দত্তকে যে নিয়েছেন তাও নাটক থেকে দেখেই নিয়েছেন। এই ধরনের নাটকের সঙ্গে একটা ওনার চলচ্চিত্র নির্মাণের একটা সম্পর্ক ছিল সবসময়।
আচ্ছা, আরেকটা কথা, অমিতাভ বচ্চন রিসেন্টলি যেটা বলেছেন যে আমি ভুবন সোমে ভয়েস ওভার দিয়েছি,
একেবারে সত্যি কথা।
তো সেটা কিন্তু তখনও অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন হননি,
হননি তো,
কিন্তু ওকেও ঠিক ওইভাবেই উনি আবিষ্কার করেছিলেন।
হ্যাঁ, উনি বলেছেন যে আমি নিজেও শুনেছি ওনার কাছে, অমিতাভ বচ্চনকে দেখে উনি মনে করলেন যে ওকে দিয়ে নায়কের রোল করানো যাবে না, কিন্তু ওর গলাটা কাজে লাগানো যাবে, গলাটা খুব ভালো,
সেই যেখানে যেটা যাকে লাগে।
হ্যাঁ ঠিক, এবং উনি সত্যি ওকে দিয়ে ভয়েস ওভার করিয়েছিলেন তখন।
আচ্ছা রাজু, একটা কথা আমি বলি, যেটা রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন আছে, ভরা ফসলের ক্ষেতে বাসা বেঁধে আছে উপবাস, এই যে সমস্ত দিক ভরা, সব ফসল ভরা ক্ষেত, কিন্তু তাহলেও এত লোক অনাহারে মারা যাচ্ছে, এই যে এইটাও কিন্তু মৃণাল সেনকে বিচলিত করেছিল, তিনি আকালের সন্ধানে করেছিলেন, এটাও তো একটা, এটা এইটাও তো একটা মানে প্রায় সিরিজের মতন করেই করেছিলেন, আকালের সন্ধানে, এবং আরো কিছু
ছবি করেছিলেন আকালের সন্ধানে, ওইটাকেও কিন্তু একটা ফিল্মের পটভূমি দিয়েই করেছিলেন, যে একটা ফিল্মের ক্রু যাচ্ছে একটা গ্রামে শুটিং করতে, এবং সেই রকমই একটা সেট আপ করেছিলেন উনি। হ্যাঁ, এটা করেছিলেন, এবং এছাড়া অনেকে কিন্তু দেখেননি হয়তো যে উনি টেলিভিশনেও কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, কিন্তু ছোট ছোট গল্প নিয়ে কিছু এপিসোড তৈরি করেছিলেন, এবং তার মধ্যে কিছু কিছু বেশ ভালো, কিন্তু এটা বেশি লোক দেখেনি, কারণ এগুলো তো ফর্মাল রিলিজ হয়নি, সে টেলিভিশনে কয়েকবার হয়তো দেখানো হয়েছিল, একবার কি দুবার, তারপর আর দেখানো হয়নি।
আমরা একটু ব্যক্তি মৃণাল সেন, যেটা তোমার অভিজ্ঞতা রয়েছে বললে, যে ব্যক্তি মৃণাল সেন সম্পর্কে কিছু কথা একটু শুনব।
হ্যাঁ, ব্যক্তি মৃণাল সেন ছিলেন আড্ডাবাজ, ওনার সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা যেত যে কোনো বিষয় নিয়ে, চায়ের পর চা খেতে খেতে, উনি তো সিগারেটটা খেতেন, আমি খেতাম না, কিন্তু সঙ্গে আরও অনেক লোক থাকতেন। এই সঙ্গে যে লোক থাকার প্রয়োজন ছিল তা নয়, কারণ টেলিফোনে ওনার সঙ্গে কথা বললেও 45 মিনিটের কম কিন্তু কোনো কনভারসেশন হতো না, এবং সেই 45 মিনিটের মধ্যে প্রায় 35 মিনিট উনিই কথা বলতেন কি 40 মিনিট,
সেটা আমারও অভিজ্ঞতা আছে, আমি বাড়িতে গিয়ে সেটা বুঝেছি।
আমরা তখন ফোনে হ্যাঁ হ্যাঁ মৃণালদা হ্যাঁ এই করে যাচ্ছি আর কি। তো এই কথা বলতে ভীষণ ভালোবাসতেন, কিন্তু অপ্রাসঙ্গিক কথা নয়, খুব প্রাসঙ্গিক কথা বলতেন, একটা থেকে আরেকটাতে চলে যেতেন, মানে একটা বিষয় থেকে আরেকটা বিষয়, আর উনি কিন্তু লোকের সামনে মুখের উপরে কথা বলে দিতে পারতেন, যেটা ওনার নিজের অপিনিয়ন অভিপ্রায় সেটা কিন্তু লুকাবার চেষ্টা করতেন না, সেটাকে কোনো সুগার কোটিং দেওয়ার চেষ্টা করতেন না, কোনো ডিপ্লোম্যাটিক্যালি ওটাকে এক্সপ্রেস করার চেষ্টা করতেন না। যেমন আমি বলছি একবার, যে 30 বছর আগে, আজকে থেকে 30 বছর আগে আমাকে উনি বললেন একটা আড্ডার সেশনই এরকম, আচ্ছা রাজু জানো তোমাকে কেন সবাই চায় সব জায়গায়? আমি বললাম কেন মৃণালদা? বলে এরা কেউ ভালো ইংরেজি পারে না, তুমি পারো, সেই জন্য সব সংস্থা থেকে তোমাকে চায় বলে। এবং সেইখানে এটা 80-এর দশকে বলেছিলেন, এবং সেইখানে উনি যেইভাবে বললেন সেইখানে আমি একটা ইঙ্গিত পেলাম, একটা স্যাটায়ার, একটা আয়রনির, যে তখনকার লেফট ফ্রন্ট যেটাকে মৃণালবাবু ভীষণভাবে সাপোর্ট করতেন, তারাও যে প্রাইমারি এডুকেশনে ইংরেজিটাকে তুলে দিয়েছিল, তাতে উনি বলার চেষ্টা করলেন তাতে কিন্তু বাঙালির ক্ষতি হয়েছে।
এই এটা মানে খুব খুব ঘুরিয়ে কিন্তু
হ্যাঁ
মানে একেবারে সোজাসুজি প্রায় বলেছেন।
হ্যাঁ, উনি সোজাসুজি বলেছেন এই যে আজকে এরা যারা করছেন, এইসব সংস্থা করছেন, এই বাঙালিরা ওদের ইংরেজি জানে না ওরা, সেই জন্য তোমাকে প্রয়োজন।
আচ্ছা কয়েকটা অ্যানেকডোটের কথা তুমি বলছিলে।
হ্যাঁ, অ্যানেকডোট হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এই যে কল্পনির্ঝর ফাউন্ডেশন বলে আমাদের একটা সংস্থা আছে, আমরা 2003 থেকে একটা ইন্টারন্যাশনাল শর্ট ফিকশন ফিল্ম ফেস্টিভ্যাল করি প্রতি বছরে, এই এখন 15 বছর হয়ে 16 বছর হয়ে গেল। তো সেইখানে যে মৃণাল সেন প্রথম ভার্সন থেকে, প্রথম এডিশন থেকে আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেকবার উনি উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজের উপরে উঠতেন, কিছু না কিছু বলতেন, উৎসাহ দিতেন। আমার মনে হয় মোটামুটি উনি 2010-12 পর্যন্ত 13 পর্যন্ত এসেছিলেন, তারপরে কিন্তু আবার উঠতে পারেন না, সিঁড়ি ভাঙতে পারেন না, সেই জন্য আসেননি। এবং একবার সেই জন্যই অ্যাওয়ার্ড সেরিমনিটাকে আমরা ওপর থেকে নামিয়ে নিচে ক্যাফেটেরিয়াতে করেছিলাম, যাতে উনি উপস্থিত থাকতে পারেন। তোমার হয়তো মনে আছে, তুমি বলেছিলে।
আমার মনে আছে, মানে আমি ওর কাছ থেকে একটা সার্টিফিকেট পেয়েছিলাম, সেই জন্য আরো ভালো মনে আছে, কারণ উনি একটা স্ক্রিপ্ট রাইটিংয়ে আমি যোগ দিয়েছিলাম এবং সেটা কমপ্লিট করেছিলাম বলে একটা সার্টিফিকেট পেয়েছিলাম, সেটা মৃণাল সেন আমাকে হাতে তুলে দিয়েছিলেন, এটা আমার একটা মনে আছে, মনে রাখার মতো ঘটনা।
ওইখানেও মঞ্চে উঠে ওই যে আমাদের একটা কর্পোরেট সংস্থা থেকে কিছুটা সাহায্য করা হয় ফেস্টিভ্যাল চালানোর জন্য, একটা প্যাটার্ন গ্রুপ থেকে, আমি নাম করেই বলতে পারি কারণ তারা সাহায্য করছেন আমাদের, মিস্টার সঞ্জয় বুদিয়া গোড়ার থেকেই আমাদের সাহায্য করছিলেন, কিন্তু মৃণাল সেন এটাকে কনসলিডেট করে দিলেন আমাদের জন্য, কারণ গোড়ার দিকে একবার মঞ্চে উঠে বললেন এই যে কর্পোরেট লোকেরা এরা কিচ্ছু আটফাট বোঝে না, হ্যাঁ এরা এইসব করছে, সেলিব্রিটি থাকবে সঙ্গে তার জন্য করছে, ওরা কি তোমার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ভালোবেসে করছে? করছে না, একেবারেই না বলে ওর সামনে বলে দিলেন। ও খুব দুঃখ পেল, পরে কান্নাকাটি করলো, মৃণাল সেন এরকম বললেন কেন, আমি কিন্তু থাকবো আপনাদের সঙ্গে বলে ওই যে উনি বলে দিলেন। তারপর ওদের আবার আমি কথাবার্তা বলিয়ে দিলাম, ওরা সরি ফরি হয়ে গেল, ঠিক আছে ওইভাবে বলিনি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সঞ্জয় বুদিয়া আজকেও আমাদের সাহায্য করেন এই ফেস্টিভ্যালে,
এটা আমার মনে আছে। রাজু আমাদের খুবই ভাল লাগলো, আমরা এই আড্ডা সত্যিকারের বলতে সারা রাত ধরেই চলতে পারতো, কিন্তু আমাদের তো সময় ফুরিয়ে এসছে। অনেক ধন্যবাদ আমাদের ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে, শ্রোতা বন্ধুদের সবার পক্ষ থেকে বিদায় নিচ্ছি।
তোমাকেও ধন্যবাদ দীপঙ্কর।
এখন সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থা শাটডাউন খতম করানোর প্রয়াসে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট ও প্রতিনিধি পরিষদের বিধায়কেরা তাদের উদ্যোগ তৎপরতা আজ শনিবার সকালেও অব্যাহত রাখছেন। অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের সীমান্ত প্রাচীর নির্মাণ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর অনমনীয় অবস্থান বহাল রেখেছেন। আজ সকালে দুটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, সীমান্ত প্রাচীর সহ আমাদের বিপজ্জনক দক্ষিণী সীমান্তের নিরাপত্তা সুরক্ষার জন্য সব দিক থেকে জোরালো সমর্থন আসছে, জোরালোভাবে। শুক্রবার ট্রাম্প বলেন, ওই দেওয়াল গড়তে প্রয়োজনীয় $560 কোটি না পাওয়া অবধি তিনি নিজ অবস্থানে অটল থেকে মাসের পর মাস, প্রয়োজন হলে বছরের পর বছর নিষ্পত্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তিনি এমনকি কংগ্রেসকে পাশ কাটিয়ে ওই দেওয়াল গড়তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণারও হুমকি দিয়েছেন। বলেন, কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কর্মী শাটডাউনের কবলে আক্রান্ত হয়েও তাঁকে ওই দেওয়াল গড়ার সংকল্প নিয়ে সামনে এগিয়ে চলতে বলছেন। কেন্দ্রীয় সরকারের অচলাবস্থায় নিহত 8 লক্ষ কর্মীর কারো সঙ্গেই তাঁর এ ব্যাপারে কোনো কথা হয়েছে কি না সেটা অবশ্য পরিষ্কার নয়। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলবর্তী লস এঞ্জেলেস শহরে বোলিং খেলার একটি অবস্থানে গুলিবর্ষণে 3 ব্যক্তি নিহত হয়েছেন, জখম হয়েছেন অপর 4 জন। সংবাদ মাধ্যমের খবরাখবর এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণীতে জানা গিয়েছে, লস এঞ্জেলেস থেকে প্রায় 32 কিলোমিটার দূরবর্তী টোরেন্স শহরের ওই বোলিং অ্যালিতে এক কলহের সূত্র ধরে গুলিবর্ষণের ওই ঘটনা ঘটে। টোরেন্স পুলিশ বিভাগ থেকে বলা হয়েছে, খবর পেয়ে তারা উকুস্থলে পৌঁছিয়ে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছেন। 3 ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান, বাদবাকি আহত 4 জনের 2 জনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তালেবানরা বলছে, আফগানিস্তানে লড়াই এবং অবৈধ দখলদারির অবসান লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিষ্পত্তি আলোচনা তাদের লাগাতার ঠিকঠাক বহাল রয়েছে এবং আবারও একবার তারা কাবুল সরকারের সঙ্গে তাদের প্রত্যক্ষ কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ভয়েস অফ আমেরিকাকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রস্থের আলোচনা নির্ধারিত রয়েছে ঠিকই, তবে দিন তারিখ বা আলোচনার স্থান নির্ধারণ এখনও বাকি রয়েছে। পরে এ মাসেই সৌদি আরবে তালেবানরা আফগান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবার পরিকল্পনা করছে বলে যে ভুয়ো সংবাদ রটানো হয়েছে তিনি তার জবাবে এ কথা বলেন। তালেবানদের উচ্চপদস্থ একটি প্রতিনিধি দলের সঙ্গে আবুধাবিতে দীর্ঘ এক আলোচনায় বসেন আফগানিস্তান নিষ্পত্তি বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জলমে খালিলজাদ ডিসেম্বর মাসে। ওই আলোচনায় সৌদি আরব, পাকিস্তান এবং আবুধাবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর সোমালিয়ায় তাদের তৎপরতা হ্রাসের পরিকল্পনা করছে বলে সংবাদ মাধ্যমে যেসব খবরাখবর বেরিয়েছে তারা তার যথার্থ অস্বীকার করেছেন। প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মুখপাত্রী নেভি কমান্ডার ক্যান্ডিস ত্রেশ শুক্রবার ভয়েস অফ আমেরিকাকে বলেন, সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে হালে কোনো রকমের কোনো রদবদল করা হয়নি। ফ্রান্সে হলুদ গেঞ্জি বা ইয়েলো ভেস্ট বিক্ষোভকারীরা আজ শনিবার 8ম দিনের মতো বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট কর্মসংস্থান খাতে আরও সংস্কার সাধনের প্রতিশ্রুতি ব্যক্ত করা সত্ত্বেও শহরের শাম্প এলেসি এভিনিউয়ের অদূরে বিপুল সংখ্যক প্রতিবাদী তাঁদের ওই বিক্ষোভ মিছিল শুরু করেন। ব্যাপক বিস্তৃত এই প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় নভেম্বরের 17 তারিখ থেকে। জ্বালানির উপরকার শুল্ক বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহ বিপুলভাবে ব্যয়সাধ্য হয়ে ওঠায় তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সে একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের নেতৃত্বে অসন্তোষ ব্যক্ত করতেও। এই ছিল ভয়েস অফ আমেরিকার বাংলা অধিবেশনে আজকের পরিবেশনা। আজকের অনুষ্ঠান প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেলসন লোপেস, ফেসবুক সম্প্রচারে ছিলেন মাসুদ সাইফুল মাসুদ। আমি সেলিম হোসেন আবারও আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.